রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ উম্মাহাতুল মুমিনিন। এই সিরিজ আলোচিত হবে রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানিত স্ত্রীদের জীবন কথা।
আলহামদুলিল্লাহ والصلاه والسلام على سيدنا محمد وعلى اله وصحبه وسلم تسليما كثيرا। উম্মাহাতুল মুমিনিন সিরিজের আরেকটি নতুন পর্বে সবাইকে স্বাগতম। আজকের পর্বে উম্মুল মুমিনিনদের মধ্যে এমন একজনের জীবনী সম্পর্কে আমরা জানব যিনি ছিলেন প্রথম দিকে ইসলাম গ্রহণকারীদের একজন। নারীদের মধ্যে মাত্র তিনজন তার আগে ইসলাম গ্রহণ করেছিলেন, সুতরাং তিনি ছিলেন চতুর্থ মুসলিমা। খাদিজা, উম্মে আইমান এবং উম্মে লুবাবা রাদিয়াল্লাহু আনহুন্নার পর তিনি ছিলেন চতুর্থ মুসলিমা। তিনি ছিলেন মদিনায় হিজরতকারী প্রথম নারী। আল্লাহর রাস্তায় সপরিবারে দুইবার হিজরত করেছিলেন তিনি। উম্মুল মুমিনিনদের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয় সর্বোচ্চ হাদিস বর্ণনাকারী। তিনি ছিলেন কোরআনের একজন হাফেজা। কোরআনের অনেক আয়াত নাজিল হয়েছিল তার প্রশ্নের জবাবে। কোরআন হাদিস থেকে ফতোয়া দেওয়ার যোগ্যতা রাখতেন তিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বহু যুদ্ধের সফরে অংশ নিয়েছিলেন তিনি। হুদাইবিয়া, খাইবার, তয়েফ, হুনাইন এবং মক্কা বিজয়ের অভিযানে তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সফর সঙ্গিনী। উম্মুল মুমিনিনদের মধ্যে তিনি ছিলেন সবার শেষে ইন্তেকালকারী। রাসূলের স্ত্রীদের মধ্যে তিনি সবার শেষে সমাহিত হয়েছেন বাকি গোরস্থানে। কে তিনি? তিনি হচ্ছেন উম্মুল মুমিনিন উম্মু সালামা হিন্দ বিনতে আবি উমাইয়া রাদিয়াল্লাহু আনহা। আজকের পর্বে আমরা জানব উম্মুল মুমিনিন উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার জীবনী, যিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ষষ্ঠ সহধর্মিনী। জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করেছিলেন। আমরা জানি খাদিজা বিনতে খুওয়াইলিদ এবং জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহুমা তারা দুজন রাসূলের জীবদ্দশাতেই ইন্তেকাল করেছিলেন। তাই সেই সময় রাসূলের জীবিত স্ত্রীদের মধ্যে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন চতুর্থ। উম্মে সালামা এটা হচ্ছে তার কুনিয়া বা উপনাম। ছেলে সালামার নামের সাথে যুক্ত করে তাকে ডাকা হতো উম্মে সালামা বা সালামার মা। তার আসল নাম হিন্দ, হিন্দ বিনতে আবি উমাইয়া। সুতরাং উম্মে সালামার পিতার নাম আবি উমাইয়া, যার আসল নাম সুহাইল বিন মুগিরা। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা জন্মেছিলেন কুরাইশদের এক অভিজাত, বিত্তশালী এবং প্রভাবশালী পরিবারে। বিত্তশালী অভিজাত পরিবারে জন্ম হওয়ার কারণে বলা যায় উম্মে সালামার জন্ম হয়েছিল সোনার চামচ মুখে নিয়ে। উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহার পিতা আবু উমাইয়া ছিলেন বনু মাখজুম গোত্রের একজন নেতা। এই গোত্র ছিল কুরাইশদের সবচেয়ে প্রভাবশালী গোত্রগুলোর একটি। এই গোত্রের লোকেরা ছিল যোদ্ধা। জাহিলি যুগে ওরাই ছিল কুরাইশদের সেনাপতি। এসব কারণে ওদের মধ্যে গর্ব এবং অহংকারের শেষ ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত দেওয়া শুরু করার পর যে গোত্রগুলো সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল তাদের মধ্যে একটি হচ্ছে এই বনু মাখজুম। কুখ্যাত কাফির নেতা আবু জাহেল, সে ছিল এই গোত্রেরই একজন নেতা। আবু জাহেল ছিল উম্মে সালামার পিতার চাচাতো ভাই। এই গোত্রের আরেকজন বিখ্যাত ব্যক্তি হচ্ছেন খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন উম্মে সালামার চাচাতো ভাই। উম্মে সালামার পিতা আবু উমাইয়া তিনি ছিলেন বনু মাখজুম গোত্রের একজন সম্পদশালী এবং প্রভাবশালী ব্যক্তি। জাহিলি যুগে আবু উমাইয়া ছিলেন খুবই দানশীল এবং অতিথিপরায়ণ। আবু উমাইয়া যখন কোনো কাফেলার সঙ্গে সফরে বের হতেন তখন গোটা কাফেলার সবার খাবার দাবারের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতেন, সবার জন্য অর্থ খরচ করতেন। তার এই উদারতা এবং মহানুভবতা দেখে তৎকালীন আরবের লোকেরা তাকে উপাধি দিয়েছিল জাদুর রাকব বা কাফেলার পাথেয়। পিতার এই দানশীলতা এবং উদারতার প্রভাব উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার জীবনেও ছিল। তাই তো আমরা দেখতে পাই পরবর্তী জীবনে যখন তিনি ইসলাম গ্রহণ করেন এবং এরপর জীবনের নানা ধাপ অতিক্রম করে একসময় উম্মুল মুমিনিন হওয়ার সম্মান এবং গৌরব অর্জন করেন, তখন দানশীলতা, উদারতা, মহানুভবতা, পরোপকারিতা এবং আল্লাহ রাস্তায় সম্পদ খরচ করার ক্ষেত্রে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা উম্মুল মুমিনিনদের মাঝে বিশেষ মর্যাদা এবং সম্মান অর্জন করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন বিশুদ্ধ কুরাইশি নারী। পিতামাতা উভয়ের দিক থেকেই তিনি ছিলেন কুরাইশি বংশের। উম্মে সালামার মায়ের নাম আতিকা বিনতে আমর ইবনে রাবিয়া ইবনে মালিক ইবনে খুজাইমা ইবনে আলকামা আল কিনানিয়া। এবারে চলুন জানা যাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিয়ের আগে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার জীবনীর কাহিনী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নবুয়ত পেলেন তিনি সবাইকে ইসলামের দাওয়াত দিতে লাগলেন। তখন ইসলাম কবুল করলেন উম্মে সালামা এবং তার স্বামী আবু সালামা। আবু সালামা ছিলেন ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের মধ্যে ১১তম, আর উম্মে সালামা ছিলেন ইসলাম গ্রহণকারী নারীদের মধ্যে চতুর্থ। সুতরাং তারা দুজন ছিলেন একেবারে শুরুর দিকে বা প্রথম দিকে ইসলাম গ্রহণকারী ব্যক্তিদের অন্যতম। উম্মে সালামার স্বামী আবু সালামা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই। শৈশবে আবু লাহাবের দাসী সুয়াইবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করিয়েছিল। এই সুয়াইবা আবু সালামাকেও দুধ পান করিয়েছিল। এছাড়া আরেক দিক থেকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু সালামার আত্মীয়তার সম্পর্ক ছিল। আবু সালামার মা বাররা বিনতে আব্দুল মুত্তালিব ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপু। সুতরাং আবু সালামা ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফুপাতো ভাই। আবু সালামা এবং তার স্ত্রী উম্মে সালামা যখন ইসলাম গ্রহণ করেন, স্বাভাবিকভাবেই এই খবর শুনে ক্ষেপে উঠেছিল মক্কার কাফের মুশরিকরা। তারা এই দুজনকে একসাথে বেঁধে ফেলল, এরপর তাদের উপরে অনেক নির্যাতন করা শুরু করল। তবুও ইসলাম ছাড়লেন না তারা। ইসলাম গ্রহণের কারণে বনু মাখজুমের লোকেরা নির্মমভাবে অত্যাচার চালাতো আবু সালামার উপর। একসময় তিনি আবু তালিবের আশ্রয় গ্রহণ করেন। তখন কাফের মুশরিকরা বলতে লাগল, আবু তালিব, এতদিন পর্যন্ত আপনি আপনার ভাতিজাকে আশ্রয় দিয়েছেন, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য সমর্থন করেছেন, আর এখন কিনা আমাদের ভাতিজাকে অর্থাৎ আবু সালামাকেও আশ্রয় দেওয়া শুরু করেছেন, তাকে আমাদের হাতে ছেড়ে দিচ্ছেন না? জবাবে আবু তালিব বললেন, যে বিপদ থেকে আমি আমার ভাতিজাকে রক্ষা করেছি, অর্থাৎ ভাইয়ের ছেলেকে রক্ষা করেছি, সেই একই বিপদ থেকে আমার বোনের ছেলেকেও রক্ষা করতে চাই। মক্কার শুরুর দিকে পরিস্থিতি এমন ছিল, যারা ইসলাম গ্রহণ করত তাদেরকে এই কঠিন অত্যাচারের শিকার হতে হতো। এভাবেই কেটে যায় মক্কার প্রথম চারটি বছর। ধীরে ধীরে মুসলিমদের সংখ্যা বাড়তে থাকে। একসময় মুসলিমদের সংখ্যা ৪০ জন অতিক্রম হয়ে যায়। এটা দেখে কাফেররা আরও খেপে যায় এবং আগের থেকেও বেশি নির্যাতন করা শুরু করে মুসলিমদের উপর। এমনই এক পরিস্থিতিতে আল্লাহ তাআলা হিজরতের অনুমতি দিলেন। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানালেন, ওয়া আরদুল্লাহি ওয়াসিয়া, অর্থাৎ আল্লাহর জমিন প্রশস্ত। এই আয়াতের মাঝে হিজরতের ইঙ্গিত ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, তোমরা আল্লাহর জমিনের অন্য কোথাও চলে যাও হিজরত করে। সাহাবীরা বললেন, কোথায় যাব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করলেন আফ্রিকার দেশ আবিসিনিয়ার দিকে। তিনি বললেন, সেখানে আছেন এমন এক বাদশাহ যিনি কারো উপরে অত্যাচার করেন না। এই কথা শুনে সাহাবীরা গোপনে হিজরতের প্রস্তুতি নিতে লাগলেন। এক রাতে তারা রাতের অন্ধকারে চুপি চুপি বের হয়ে গেলেন মক্কা থেকে। এরপর গিয়ে পৌঁছালেন সমুদ্র বন্দরে। গিয়ে দেখেন সেখানে দুটি জাহাজ প্রস্তুত আছে। এখনই জাহাজগুলো ছেড়ে যাবে আফ্রিকার দেশ আবিসিনিয়ার উদ্দেশ্যে। তখন সাহাবীরা একটি জাহাজে চড়ে সেই দিকে রওনা দিলেন। এভাবে প্রথম দফায় হিজরত করলেন মোট ১৬ জন সাহাবি। তারাই ছিলেন এই উম্মতের প্রথম হিজরতকারী দল। উম্মে সালামা এবং তার স্বামী আবু সালামাও ছিলেন সেই দলে। আবিসিনিয়া যাওয়ার পর এই মুহাজির দম্পতির একটি ছেলে হলো। ছেলেটির নাম রাখা হলো সালামা। সালামা ছিলেন আবিসিনিয়ায় জন্ম নেওয়া প্রথম মুসলিম শিশু। এ কারণে মুহাজির মুসলিমদের কাছে এটা ছিল এক বিরাট আনন্দের উপলক্ষ। এই সালামার নামের সাথে যুক্ত করেই পরবর্তীতে তাদের দুইজনকে ডাকা হতো আবু সালামা এবং উম্মে সালামা বলে। আবিসিনিয়ায় প্রথম হিজরতের কিছুদিন পর সাহাবিদের আরেকটি দল সেখানে হিজরত করেন। হিজরতের কারণে তারা বেঁচে গেলেন মক্কার মুশরিকদের জুলুম নির্যাতন থেকে। কিন্তু মক্কার মুশরিকরা সহ্য করতে পারছিল না সাহাবিদের এই হিজরত। এ কারণে তাদেরকে আবার মক্কায় ফিরিয়ে আনার জন্য তারা দুইজন ধূর্ত লোক পাঠালো আবিসিনিয়ার বাদশার কাছে। কুরাইশদের সেই দুইজন প্রতিনিধি গিয়ে বিচার দিল মুসলিমদের বিরুদ্ধে। তখন আবিসিনিয়ার বাদশা ডেকে পাঠালেন মুসলিমদেরকে। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শী। তিনি বলেন, বাদশার দরবারে যাবার আগে আমরা সবাই একসাথে হলাম। এরপর পরামর্শ করে ঠিক করলাম, যা সত্য তাই বলবো, কোনো কিছুই গোপন করব না। মুসলিমরা বাদশার দরবারে গেলেন। তখন মুসলিমদের পক্ষে কথা বলা শুরু করলেন জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো ভাই। জাফর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে মহান বাদশাহ, আমরা ছিলাম মূর্খ, মূর্তি পূজা করতাম, মৃত জন্তু ভক্ষণ করতাম, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতাম, অন্যায় আর অশ্লীলতা ছিল আমাদের প্রতিদিনের কাজ। এমনই এক অবস্থায় আল্লাহ তাআলা একজন রাসূল পাঠালেন আমাদের মাঝে। আমরা সেই রাসূলের উপরে ঈমান এনেছি, মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহর ইবাদত করা শুরু করেছি, আর এ কারণেই আমাদের উপরে ক্ষেপে উঠেছে মুশরিকরা। তারা আমাদের উপরে অত্যাচার করা শুরু করেছে। এরপর আমরা আপনার দেশে এসেছি এই আশায় যে এখানে আমাদের উপরে কেউ অত্যাচার করবে না। একথা শুনে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশী তিনি বললেন, তোমাদের নবীর কাছে যে ওহি এসেছে তার কিছু অংশ পড়ে শোনাও তো। তখন জাফর রাদিয়াল্লাহু আনহু সূরা মারিয়ামের শুরুর দিকের কিছু আয়াত পড়ে শোনালেন। সেই আয়াতগুলোতে ঈসা আলাইহিস সালামের জন্মের কাহিনী বলা ছিল। নাজ্জাশী ছিল একজন খ্রিস্টান, সে সেই ঘটনাগুলো জানত। এ কারণে আয়াতে বর্ণিত সেই ঘটনাগুলো শুনে বাদশার চোখে পানি চলে এলো। এরপর নাজ্জাশী বললেন, এমন আয়াত তো এর আগে ঈসার কাছেও এসেছিল, তোমরা আমার দেশে নিশ্চিন্তে বসবাস করতে থাকো, আমি কিছুতেই তোমাদেরকে তাড়িয়ে দেব না। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর নাজ্জাশী কুরাইশদের পাঠানো সেই দুইটি লোককে অপমান করে তাড়িয়ে দিলেন, আর আমরা সম্মানের সাথে বসবাস করতে লাগলাম আবিসিনিয়াতে। এভাবেই কেটে যাচ্ছিল উম্মে সালামা এবং আবু সালামা রাদিয়াল্লাহু আনহুমার প্রবাস জীবন। একসময় আবিসিনিয়ার মুসলিমরা শুনলেন, মক্কার মুশরিকরা নাকি সবাই মুসলিম হয়ে গেছে। এই কথা শুনে আবিসিনিয়ায় থাকা মুসলিমদের মধ্যে কয়েকজন ফিরে এলেন মক্কায়। উম্মে সালামা এবং তার স্বামী আবু সালামাও ফিরে এলেন। কিন্তু মক্কার কাছাকাছি আসার পর তারা বুঝতে পারলেন এই খবরটা মোটেও সত্যি নয়, এটা ছিল একটা গুজব। দুই একজন বাদে কাফিরদের কেউই মুসলিম হয়নি, তারা আগের মতোই অত্যাচার চালাচ্ছিল মুসলিমদের উপর। এই পরিস্থিতিতে আবিসিনিয়া থেকে মক্কায় ফিরে আসার পর মহাবিপদে পড়ে গেলেন উম্মে সালামা এবং তার স্বামী আবু সালামা। কিছুদিন পর তারা সিদ্ধান্ত নিলেন, এবার তারা হিজরত করবেন মদিনার উদ্দেশ্যে, সাথে নিয়ে যাবেন তাদের ছেলে সালামাকে, অর্থাৎ তারা সপরিবারে হিজরত করবেন। এই ভেবে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু একটি উট প্রস্তুত করলেন। উম্মে সালামা এবং তার ছেলে সালামাকে উঠিয়ে দিলেন উটের উপরে। এরপর উটের রশি ধরে হেঁটে চলতে লাগলেন আবু সালামা। এমন সময় হঠাৎ পথ আটকে দাঁড়ালো উম্মে সালামার গোত্রের লোকজন, অর্থাৎ বনু মুগিরার লোকজন উম্মে সালামাকে বাধা দিল, তারা তাকে মদিনায় যেতে দিতে চায় না। ওরা আবু সালামাকে বলল, আবু সালামা, আমাদের মেয়েকে তোমার সাথে বিদেশে যেতে দেব না। এই বলে তারা উম্মে সালামা এবং তার ছেলে সালামাকে কেড়ে নিল। ওদিকে এই খবর শুনে খেপে গেল আবু সালামার গোত্রের লোকজন, অর্থাৎ বনু আব্দুল আসাদ, তারাও খেপে গেল। ওরা উম্মে সালামার গোত্রের উপরে প্রতিশোধ নেওয়ার জন্য বলল, তোমরা তোমাদের মেয়েকে কেড়ে নিয়েছ আমাদের গোত্রের ছেলের কাছ থেকে, তাহলে আমরাও আমাদের নাতিকে কেড়ে নেব তোমাদের কাছ থেকে। এই বলে তারা সালামাকে কেড়ে নিয়ে গেল উম্মে সালামার কাছ থেকে। এই অবস্থায় কঠিন বিপদে পড়ে গেলেন উম্মে সালামা, স্বামী সন্তান সবই যে হারিয়ে গেল তার। একদিকে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি বন্দী হলেন বাপের বাড়িতে, আর ওদিকে তার স্বামী আবু সালামা চলে গেলেন মদিনায়, আর তাদের ছেলে তাদের দাদার বাড়ির লোকেরা, অর্থাৎ তারা তিনজন তিন জায়গায় চলে গেলেন, তিনজন তিন দিকে ছিটকে গেলেন। স্বামী সন্তান হারানোর দুঃখে পাগলের মতো হয়ে গেলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তিনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে চলে যেতেন মক্কার বাইরে একটি খোলা মাঠে, সারা দিন সেখানে বসে থাকতেন, আর মদিনার পথের দিকে তাকিয়ে অশ্রু ঝরাতেন। এভাবেই চলতে লাগলো দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস। প্রায় এক বছর ধরে স্বামী এবং সন্তান হারানোর এই বিচ্ছেদ যন্ত্রণা, এই অসহ্য কষ্ট তিনি সহ্য করলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা নিজেই এই ঘটনা বর্ণনা করেছেন। তিনি বলেন, এভাবে আমি, আমার স্বামী ও আমার সন্তান তিনজন তিন দিকে ছিটকে পড়লাম। স্বামী সন্তান হারানোর বিচ্ছেদ যাতনায় আমার অবস্থা খুবই কাহিল হয়ে পড়ল। এদিকে যেহেতু হিজরতের নির্দেশ চলে এসেছিল, তাই আবু সালামা মদিনায় পৌঁছে যান, আর আমি মক্কায় থাকতে লাগলাম একাকিনী। প্রতিদিন সকালে আমি ঘর থেকে বের হতাম এবং আপতাহ উপত্যকায় একটি টিলার উপরে সন্ধ্যা পর্যন্ত বসে থাকতাম আর সারা দিন কান্নাকাটি করতাম। এমনই এক অবস্থায় একদিন আমাদের এক শুভাকাঙ্ক্ষী বনু মুগিরার এক ব্যক্তি আমার এই দুরবস্থা দেখে ভীষণ কষ্ট পেল। তিনি বনু মুগিরার লোকদেরকে একত্র করে বললেন, আপনারা এই অসহায় মেয়েটিকে ছেড়ে দিচ্ছেন না কেন? কেন তাকে তার স্বামী সন্তানের কাছে যেতে দিচ্ছেন না? তাকে ছেড়ে দিন এবং স্বামী সন্তানের কাছে যেতে দিন। কথাগুলো তিনি এমন আবেগ ভরা শব্দে প্রকাশ করলেন যে তাতে আমার পিতার গোত্রের লোকের অন্তরে দয়া এবং করুণা জাগল। তারা আমাকে আমার স্বামীর কাছে যাওয়ার অনুমতি দিল। ওদিকে এই খবর শুনে বনু আব্দুল আসাদ, তারাও আমার সন্তানটিকে আমার কাছে পাঠিয়ে দিল। এরপর আমি উটের উপরে পালকি বসালাম এবং সালামাকে কোলে নিয়ে রওনা হয়ে গেলাম। মক্কা থেকে একাকী বের হয়ে তানঈম নামক জায়গায় পৌঁছালাম। সেখানে পৌঁছানোর পর দেখা হলো কাবা ঘরের চাবি রক্ষক ওসমান ইবনে তালহা ইবনে আবি তালহার সাথে। এই ওসমান ইবনে তালহা তখন ছিলেন একজন মুশরিক। তিনি ইসলাম গ্রহণ করেছিলেন মক্কা বিজয়ের পরে, কিন্তু ইসলামপূর্ব জীবনেও তিনি অত্যন্ত সজ্জন এবং ভদ্র একজন মানুষ ছিলেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই কথা শুনে ওসমান জানতে চাইলেন আমার সাথে সফরসঙ্গী আর কেউ আছে কিনা। আমি বললাম, না, আমার সাথে আর কেউ নেই, শুধু আমি আর আমার এই শিশু সন্তান আছি। এই কথা শুনে উসমান আমার উটের লাগাম মুট করে ধরলেন আর উটের রশি ধরে আমার আগে আগে চলতে লাগলেন। অর্থাৎ উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার মতো একজন সম্ভ্রান্ত নারী একাকী সফর করে মদিনায় যাবেন, এই দৃশ্য দেখে ওসমান ইবনে তালহা তার সফর সঙ্গী হলেন। তিনি নিজ দায়িত্বে তাকে মদিনায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করলেন। এখানে এই দৃশ্যটি এবং পরিস্থিতির বাস্তবতা আমাদেরকে বোঝা প্রয়োজন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা একাকী মরুভূমিতে পথ চলছেন, আর সাথে সফর সঙ্গী হিসেবে আছেন ওসমান ইবনে আবি তালহা। এভাবে উটের উপরে বসে সফর করে মক্কা থেকে মদিনায় পৌঁছাতে কমপক্ষে 10 থেকে 12 দিন সময় লাগে। মাহরাম ছাড়া একজন একাকিনী নারীর পক্ষে এত দীর্ঘ পথ পাড়ি দিয়ে মদিনা পৌঁছানো কতটা কঠিন সেটা ব্যাখ্যা করার দরকার হয় না। এই দীর্ঘ সময়ে একজন নারীকে ঘুমানো, খাওয়া দাওয়া, প্রাকৃতিক প্রয়োজন সব কিছুই করতে হয়েছে। অথচ এই পুরো সফরে ওসমান ইবনে আবি তালহার আচরণ কেমন ছিল, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা নিজেই সেটা বর্ণনা করে বলেছেন, আল্লাহ জানেন আমি ওসমান ইবনে তালহার থেকে অধিক ভদ্র এবং সজ্জন ব্যক্তি আরবে আর কাউকে পাইনি। আমরা যখন সফর করে কোনো একটি স্থানে পৌঁছাতাম, কোনো একটি মানজিলে পৌঁছাতাম, আমাদের বিশ্রামের প্রয়োজন হতো, তখন তিনি উট বসাতেন এবং দূরে কোনো গাছের আড়ালে চলে যেতেন। আবার যখন সফর শুরু করার সময় হতো, তিনি উট প্রস্তুত করে আমার কাছে এসে বলতেন, উঠে বসুন। আমি উটের পিঠে আরাম করে বসার পর তিনি লাগাম ধরে টেনে নিয়ে আগে আগে পথ চলতেন। গোটা পথে সফর এই নিয়মেই হয়েছিল। এভাবে আমরা যখন মদিনার কাছাকাছি বনু আমর ইবনে আউফের মহল্লায় পৌঁছালাম, কুবাতে পৌঁছালাম, তখন ওসমান ইবনে আবি তালহা আমাকে বললেন, আপনার স্বামী এখানে আছেন। আবু সালামা আগে থেকেই সেখানে অবস্থান করছিলেন। আমি আল্লাহর উপর ভরসা করে মহল্লার মধ্যে ঢুকে গেলাম এবং আবু সালামার দেখা পেলাম। এভাবে ওসমান ইবনে তালহা আমাকে মদিনায় পৌঁছে দিলেন এবং এরপর তিনি নিজে মক্কার দিকে ফিরতি যাত্রা শুরু করলেন। এটাই ছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার হিজরতের বর্ণনা। হিজরতের সময় আবু সালামার পরিবার যতটা কষ্ট সহ্য করেছে এমনটা আর কাউকে করতে হয়নি। এ কারণে পরবর্তীতে হিজরতের আলোচনা উঠলেই উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা গর্ব করে বলতেন, ইসলামের জন্য আবু সালামার পরিবারকে যে দুর্ভোগ পোহাতে হয়েছে আহলে বাইতের আর কেউ তেমন কষ্ট সহ্য করেছে বলে আমার জানা নেই। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যান্য স্ত্রীদের উপরে উম্মে সালামার এটি একটি অনন্য বৈশিষ্ট্য ছিল যে তিনিই প্রথম পর্দানশীল নারী যিনি মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন। তিনি ছিলেন মদিনায় হিজরতকারী প্রথম মুসলিমা। এভাবে হিজরতের মাধ্যমে উম্মে সালামা আবার তার স্বামী আবু সালামা এবং সন্তান সালামার সাথে একত্রিত হলেন। আবু সালামাও ছিলেন মদিনায় হিজরত করা প্রথম পুরুষ সাহাবি, সুতরাং তারাই ছিলেন মদিনায় হিজরতকারী প্রথম পরিবার। আল্লাহর দিনের পথে এভাবেই অগ্রগামী ছিলেন তারা। মদিনায় হিজরতের পর পরবর্তী 3 বছরে উম্মে সালামা আরও 3টি সন্তানের মা হন, ফলে আবু সালামার সাথে বৈবাহিক জীবনে তিনি মোট 4টি সন্তানের জননী হয়েছিলেন, তাদের মধ্যে 2 জন ছেলে এবং 2 জন মেয়ে। ছেলে 2 জন হচ্ছেন সালামা এবং ওমর, আর মেয়ে 2 জন হচ্ছেন দুররা এবং জাইনাব। তারা প্রত্যেকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হওয়ার গৌরব অর্জন করেছেন রাদিয়াল্লাহু আনহুম। এই 4 সন্তানের মধ্যে মেয়ে জাইনাবের জন্মের আগেই আবু সালামার ইন্তেকাল হয়ে যায়। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু কীভাবে মৃত্যুবরণ করেন এবার আমরা সেদিকেই যাচ্ছি। হিজরতের 2য় বছরে রমাদানের 17 তারিখে বদর যুদ্ধ সংঘটিত হয়। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু এই যুদ্ধে অংশগ্রহণ করার সৌভাগ্য অর্জন করেন, ফলে একই সাথে তিনি একজন মুহাজির এবং বদরি সাহাবি হওয়ার গৌরব অর্জন করেন, যেটা কিনা একজন সাহাবির সর্বোচ্চ মর্যাদা। বদর যুদ্ধে কাফেররা পরাজিত হলো শোচনীয়ভাবে। এই পরাজয়ের প্রতিশোধ নেওয়ার জন্য প্রায় 1 বছর পর মক্কার মুশরিকরা আবার মদিনায় এসে হামলা করল এবং সেটা ছিল উহুদের যুদ্ধ। আবু সালামা রাদিয়াল্লাহু আনহু সেই যুদ্ধে অংশ নেন। উহুদের যুদ্ধে তিনি মারাত্মকভাবে আহত হন। তাকে নিয়ে আসা হয় যুদ্ধাহতদের চিকিৎসা ছাউনিতে। উহুদের যুদ্ধ শেষ হলো, কিন্তু আবু সালামা রাদিয়াল্লাহু আনহু আর কখনোই পুরোপুরি সেরে উঠলেন না। তার অসুস্থতা এবং শারীরিক সমস্যা ধীরে ধীরে বাড়তে লাগল। এমনই একদিনে উম্মে সালামা আর তার স্বামী আবু সালামা 2 জন কথা বলছিলেন। উম্মে সালামা তার স্বামী আবু সালামাকে বললেন, যদি আপনি আমার আগে মারা যান তাহলে আমি আপনার মৃত্যুর পর আর কাউকে বিয়ে করব না। উম্মে সালামা বললেন, আমি শুনেছি কোনো মহিলার স্বামী যদি মৃত্যুর পর জান্নাতে যায় আর সেই স্ত্রী যদি পরবর্তীতে বিয়ে না করে, তাহলে আল্লাহ তাআলা সেই স্ত্রীকে ওই স্বামীর সাথে জান্নাতের স্থান দান করবেন। উম্মে সালামা এরপর বললেন, একই অবস্থা যদি পুরুষদের ক্ষেত্রেও হয় তাহলে চলুন আমরা 2জন অঙ্গীকার করি, যদি আমি আগে মারা যাই তাহলে আমার মৃত্যুর পরেও আপনি আর কাউকে বিয়ে করবেন না। স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে আদর্শ হওয়া এবং ভালোবাসার কারণে প্রায়ই এই ধরনের সংলাপে অংশ নেন। উম্মে সালামা এবং আবু সালামা এরকম একটি সংলাপে আলোচনা করছিলেন। কিন্তু উম্মে সালামার কথার জবাবে আবু সালামা রাদিয়াল্লাহু আনহু বললেন, উম্মে সালামা, আমি তোমাকে একটি কথা বলতে চাই, যদি তুমি সেটা মানো। উম্মে সালামা বললেন, আপনার কথা মানাতেই তো আমার আনন্দ। তখন আবু সালামা বললেন, তাহলে আমার মৃত্যুর পর তুমি আবার বিয়ে করে নিও। উম্মে সালামা বললেন, আমি তো জান্নাতেও আপনার স্ত্রী হতে চাই, তাই আপনার মৃত্যুর পর আমি আর কাউকে বিয়ে করতে চাই না। কিন্তু আবু সালামা দোয়া করে বললেন, আল্লাহ, আমার মৃত্যুর পরে তুমি উম্মে সালামাকে আরও ভালো স্বামী দিও। উম্মে সালামা তার স্বামী আবু সালামার এই দোয়ার কথা শুনে ভাবলেন, আবু সালামার থেকে উত্তম স্বামী আর কোথায় পাব, তিনি ভাবতে লাগলেন। এরপর আবু সালামা রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল করেন হিজরতের চতুর্থ বর্ষের জামাদিউসানি মাসে। স্বাভাবিকভাবেই আবু সালামার মৃত্যুর পর খুবই দুঃখ পান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। তিনি তার স্বামী আবু সালামাকে খুবই ভালোবাসতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবু সালামার মৃত্যুর পর আমি বলতে লাগলাম, আমার স্বামী এই বিদেশে প্রবাসে এভাবে মারা গেলেন। এই কথা তিনি বারবার বলতে লাগলেন আর কান্নাকাটি করতে লাগলেন। উম্মে সালামা বললেন, আমি আবু সালামার জন্য এত কান্নাকাটি করব যে সবাই এই ঘটনা মনে রাখবে। তাই আমি বিলাপ করে কান্নার প্রস্তুতি নিলাম। এমনকি আমার সাথে কান্নাকাটি করার জন্য এক পেশাদার কান্নাকাটি করা মহিলাকে ডেকে নিয়ে আসলাম, সে মদিনার পাশেই থাকত। জাহিলি যুগে আরবে এই ধরনের পেশাদার বিলাপকারিণী মহিলা পাওয়া যেত, যাদেরকে টাকা দিলে ওরা বিভিন্ন শোক অনুষ্ঠানে এসে কান্নাকাটি করত, কৃত্রিম শোক প্রকাশ করত। এটাই ছিল তখনকার কালচার। কিন্তু ইসলাম এভাবে কান্নাকাটি করাকে, বিলাপ করাকে সমর্থন করে না। কারণ এইসব মহিলারা কান্নাকাটি করতে গিয়ে এবং দুঃখের গীত গাইতে গিয়ে এমন অনেক কথা বলে ফেলত যাতে আল্লাহ তাআলার নির্ধারিত তাকদীরের ব্যাপারে অকৃতজ্ঞতা প্রকাশ পেত। এমনকি অনেক ক্ষেত্রে তারা কুফরি কথাবার্তাও বলত। এছাড়া আরও অনেক নিন্দনীয় আচরণ ছিল, যেমন কান্নাকাটি করার সময় নিজের গালে থাপ্পড় মারা, জামা ছিঁড়ে ফেলা, জোরে চিৎকার করা ইত্যাদি। এ কারণে ইসলামে কারো মৃত্যুতে এভাবে বিলাপ করে কান্নাকাটি করাকে নিষেধ করা হয়েছে। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই মহিলাকে আসতে দেখলেন, তখন উম্মে সালামাকে বললেন, তুমি কি তোমার ঘরে এই শয়তানকে ডেকে নিয়ে আসতে চাও? এ কথা শুনে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বিলাপ করে কান্নাকাটি করা থামিয়ে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে শেখালেন যে কোনো দুঃখ বা বিপদ আসলে তখন আমাদেরকে কী করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, যদি কোনো মুসলিম বিপদে পড়ে তাহলে সে বলবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এবং সাথে এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ও আখলিফলি খাইরম মিনহা, আল্লাহ আপনি আমাকে এই বিপদের বিনিময়ে সওয়াব দিন আর যা হারিয়ে গেছে তার বিনিময়ে উত্তম কিছু দান করুন। উল্লেখ্য, উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এই দোয়াটি আগেই জানতেন এবং তার স্বামী আবু সালামার কাছ থেকেই তিনি এই দোয়াটি শিখেছিলেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এই দোয়াটি শুনে উম্মে সালামার মনে ভেসে উঠল আবু সালামার সেই দিনের স্মৃতি। একদিন আবু সালামা রাদিয়াল্লাহু আনহু খুবই উত্তেজিত অবস্থায় বাড়িতে এসে তার স্ত্রী উম্মে সালামাকে বলেছিলেন, তুমি জানো আজ আমি নবীজির কাছ থেকে কী শুনে এসেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি বিপদ বা মুসিবতে আক্রান্ত হয় এবং তখন সে আল্লাহর কাছে এই দোয়া করে, তাহলে আল্লাহ তাআলা তাকে আরও উত্তম বিনিময় দান করবেন। অর্থাৎ সেই বান্দার কাছ থেকে যা কেড়ে নেওয়া হয়েছে আল্লাহ তাআলা তার থেকেও ভালো কিছু দান করবেন। এবং সেই দোয়াটি হচ্ছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলিফলি খাইরাম মিনহা, অর্থাৎ নিশ্চয়ই আমরা আল্লাহর কাছ থেকেই এসেছি এবং আল্লাহর কাছেই ফিরে যাব। আল্লাহ আপনি আমাকে এই বিপদের বিনিময়ে পুরস্কার দিন আর যা হারিয়ে গেছে তার থেকে উত্তম কিছু দান করুন। আলেমরা বলেন, এই দোয়া কবুলের শর্ত হচ্ছে, যখন আপনি বিপদ বা বিপর্যয়ের সংবাদ পাবেন তখন এই দোয়াটি হতে হবে আপনার প্রথম রিয়াকশন, প্রথম কথা। যদি সেই বিপদের সংবাদ শোনার মুহূর্তে আপনার মন আল্লাহ অভিমুখী থাকে এবং আপনার মুখ থেকে এই দোয়াটি বের হয়, যদি তখন সেই বিপদের মুহূর্তে আপনি সবর করেন, ধীরস্থির থাকেন, তাহলে নিশ্চয়ই আল্লাহ তাআলা এই দোয়া কবুল করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রকৃত সবর তো সেটাই যেটা বিপদের প্রথম আঘাতে প্রকাশ পায়। কারণ যখন সময় কেটে যায় তখন ধীরে ধীরে সবার মধ্যেই সহনশীলতা স্বাভাবিক পর্যায়ে নেমে আসে। সময় কেটে যাওয়ার পর সবাই সবর করতে পারে, কিন্তু বিপদের প্রথম আঘাতে যে সবর করা হয় সেটাই হচ্ছে প্রকৃত সবর। সেই মুহূর্তে যদি আমরা এই দোয়াটি পড়তে পারি তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সেই বিপদের বিনিময়ে আরও উত্তম বিনিময় প্রদান করবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শোনার পর আমি সেই দোয়াটি পড়তে লাগলাম। অর্থাৎ যা কেড়ে নেওয়া হয়েছে তার থেকে উত্তম কিছু যেন আল্লাহ তাআলা তাকে দান করেন। কিন্তু উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি ভাবতে লাগলেন, আবু সালামার থেকে উত্তম স্বামী আমি কোথায় পাব? এভাবে আবু সালামা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যুর মাধ্যমে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বিধবা হয়ে যান। সেই অবস্থায় তিনি ছিলেন গর্ভবতী এবং সন্তান সম্ভবা। আবু সালামার মৃত্যুর কিছুদিন পরেই তিনি তার কন্যা সন্তান জাইনাবের জন্ম দেন এবং সেটি ছিল সেই দম্পতির চতুর্থ সন্তান। সেই অবস্থায় ছোট ছোট চারটি ছেলে মেয়ে নিয়ে বিধবা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা মহাবিপদে পড়লেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার একাকিত্ব এবং দুঃখ বেদনার কথা চিন্তা করে আবু বকর আস সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তাকে বিয়ের প্রস্তাব পাঠান। কিন্তু উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তার ছোট ছোট সন্তানদের কথা ভেবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তিনি ভাবছিলেন, যদি আমার বিয়ে হয়ে যায় তাহলে এই ছোট বাচ্চাদেরকে দেখাশোনা করবে কে? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, কিন্তু কিছুদিন পর স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিয়ের প্রস্তাব পাঠালেন আমার কাছে। এবার উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা কী করবেন? এবারেও কি তিনি এই প্রস্তাব ফিরিয়ে দেবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামার কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। ইসলামের জন্য আবু সালামা এবং উম্মে সালামা দম্পতির যে আত্মত্যাগ, উম্মে সালামার বিধবা জীবন, একাকিত্ব থাকার কষ্ট এবং ছোট ছোট অসহায় সন্তানদের দেখাশোনা করা, সব কিছু মিলিয়ে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন নিদারুণ অসহায় অবস্থায়। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বিয়ে করে তার দায়িত্ব গ্রহণ করতে চাইলেন। সুতরাং সেই অবস্থায় উম্মে সালামা যদি আল্লাহ রাসূলের দেওয়া বিয়ের প্রস্তাব কবুল করে নেন, তাহলে একদিকে এটা হবে তার অসহায় অবস্থার সমাপ্তি, আরেকদিকে এটা হবে ইসলামের জন্য তার অবদানের পুরস্কার এবং স্বীকৃতি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হওয়ার মাধ্যমে তিনি দুনিয়া এবং আখিরাতের সর্বোচ্চ সম্মান লাভ করবেন। কিন্তু সেই পরিস্থিতিতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ভাবছিলেন একটি ভিন্ন কথা। ওমর রাদিয়াল্লাহু আনহু যখন রাসূলের পক্ষ থেকে প্রস্তাব নিয়ে উম্মে সালামার কাছে আসলেন, তখন উম্মে সালামা ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলুন আমি একজন আত্মঅভিমানী নারী, অর্থাৎ সতীনদের ব্যাপারে আমার মধ্যে ঈর্ষা আছে। দ্বিতীয়ত তিনি বলেন, আমার সন্তান রয়েছে। তৃতীয়ত, আমি এখন আর যুবতী নই। চতুর্থত, আর এখানে আমার কোনো আত্মীয় স্বজন, ওলি বা অভিভাবক উপস্থিত নেই। এই চারটি কথা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন। ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে হাজির হয়ে এই কথাগুলো বর্ণনা করেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা যে চারটি পয়েন্ট উপস্থাপন করেছেন, তার প্রথমটি হচ্ছে তিনি একজন আত্মঅভিমানী নারী, অর্থাৎ সতীনদের ব্যাপারে তার মধ্যে ঘৃণা আছে। উম্মে সালামা তিনি ছিলেন আবু সালামার একমাত্র স্ত্রী, তখন তার কোনো সতীন ছিল না। আর উম্মে সালামা জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী রয়েছে। তাই উম্মে সালামা ভাবলেন, সতীনদের ব্যাপারে তো আমার মনে ঈর্ষা আছে, আমি তাদের সাথে কীভাবে ঘর সংসার করব। দ্বিতীয় আপত্তি তিনি জানিয়েছিলেন সন্তানদের ব্যাপারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্য স্ত্রী অর্থাৎ আয়েশা বা হাফসা রাদিয়াল্লাহু আনহার কোনো সন্তান ছিল না। তাই তারা যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেয়াল রাখতে পারতেন, সেবাযত্ন করতে পারতেন, উম্মে সালামা কি সেভাবে আল্লাহ রাসূলের সেবাযত্ন করতে পারবেন? এছাড়া তিনি আরও ভেবেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বা তার প্রতি কতটুকু মনোযোগ দেবেন, কারণ সেই সময় উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার দুধের শিশু ছিল। তৃতীয়ত, তিনি তার বয়সের কথা উল্লেখ করেছেন। তিনি বলেছেন, আমি আর যুবতী নেই। সেই সময় সাউদা রাদিয়াল্লাহু আনহা বাদে রাসূলের অন্য দুইজন স্ত্রী ছিলেন আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহুমা। তারা দুজনেই ছিলেন যুবতী। তাই উম্মে সালামা ভেবেছিলেন, হয়তো যুবতী নয় বলে তার প্রতি রাসূলের আকর্ষণ কম থাকবে। আর চতুর্থ পয়েন্টে তিনি জানিয়েছিলেন আত্মীয় স্বজন অনুপস্থিত থাকার ব্যাপারে। সবগুলো কথা শোনার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনে খাত্তাবের মাধ্যমে আবার সংবাদ পাঠালেন উম্মে সালামার কাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওমর ইবনে খাত্তাবকে বললেন, তুমি উম্মে সালামার কাছে ফিরে যাও এবং তাকে গিয়ে বলো, উম্মে সালামার মধ্যে যে ঘৃণা বা ঈর্ষাবোধ রয়েছে সেই বিষয়ে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, ফলে তার মধ্যে সেই ঈর্ষা আর থাকবে না। এবং আমরা দেখতে পাই পরবর্তী জীবনে আল্লাহ রাসূলের এই দোয়ার বরকতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার অন্তর থেকে সতীনদের প্রতি ঈর্ষাবোধ একেবারেই দূর হয়ে যায়। সতীনদের পারস্পরিক ঈর্ষাবোধ সম্পর্কে অন্যান্য স্ত্রীদের ব্যাপারে অনেক ঘটনাই বর্ণিত আছে, কিন্তু উম্মে সালামার ব্যাপারে এরকম কোনো ঘটনা পাওয়া যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও বলেন, উম্মে সালামা বলেছে এখানে তার কোনো আত্মীয় স্বজন বা অভিভাবক উপস্থিত নেই। জবাবে রাসূলুল্লাহ বলেন, উপস্থিত কিংবা অনুপস্থিত তোমার কোনো আত্মীয় আমার সাথে বিয়েতে আপত্তি করবে না। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য বলেছেন, কারণ আমরা দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় দুশ্মন যে ছিল মক্কার মুশরিকদের নেতা আবু সুফিয়ান, রাসূল সেই আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবাকে বিয়ে করেছিলেন। তখন আবু সুফিয়ান কী মন্তব্য করেছিল? আবু সুফিয়ান তখন খুশি হয়ে একটি প্রবাদ বাক্য বলেছিল, যার আক্ষরিক অর্থ হচ্ছে এরকম যে, তিনি এমন এক ঘোড়া যার নাক কখনও ধুলি ধূসরিত হয় না, যে কখনও হোঁচট খায় না। অর্থাৎ এই প্রবাদ বাক্যের রূপক অর্থ হচ্ছে এরকম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন এক অভিজাত পাত্র যে পাত্রের প্রস্তাব কখনও ফিরিয়ে দেওয়া যায় না। আর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বয়সের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি তোমার থেকেও অধিক বয়স্ক, সুতরাং কোনো বয়স্কা নারী যদি তার থেকে অধিক বয়সের কোনো পুরুষকে বিয়ে করে এতে লজ্জার কিছু নেই। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আরও বলেছিলেন, আমি সন্তানওয়ালা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, আল্লাহ এবং তার রাসূলই তোমার সন্তানদেরকে দেখাশোনা করবেন, অর্থাৎ তাদের উপযুক্ত যত্ন নেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, আল্লাহ এবং তার রাসূলই তোমার সন্তানদের দেখবেন। তাহলে চলুন একবার দেখে নেওয়া যাক উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার চার সন্তানের পরিণতি কী হয়েছিল। উম্মে সালামার সবচেয়ে বড় সন্তান ছিলেন সালামা রাদিয়াল্লাহু আনহু। তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতেই লালন পালন হন এবং বেড়ে ওঠেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচাতো বোন উমামা বিনতে হামজা রাদিয়াল্লাহু আনহাকে তিনি বিয়ে করেন। সালামা রাদিয়াল্লাহু আনহু দীর্ঘ জীবন বেঁচে ছিলেন। উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময়কাল পর্যন্ত তিনি হায়াত পেয়েছিলেন। সুতরাং সালামার জীবন কতই না অভিজ্ঞতায় পরিপূর্ণ ছিল। তার জন্ম হয়েছে সেই আফ্রিকার দেশ আবিসিনিয়াতে, এরপর বেড়ে উঠেছেন রাসূলের ঘরে এবং এরপর হায়াত পেয়েছেন উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের সময়কাল পর্যন্ত, যে সময়টা ছিল উমাইয়া শাসনামলের স্বর্ণযুগ। কাজেই সালামার জীবন সম্পর্কে যদি বিস্তারিত জানা যেত তাহলে ইতিহাসের এক রোমাঞ্চকর অধ্যায় সম্পর্কে বিস্তারিত জানা যেত। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে, সালামা রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ঐতিহাসিকরা খুব বেশি তথ্য বর্ণনা করেননি, শুধুমাত্র এই অল্প কিছু কথাই তার ব্যাপারে জানা যায়। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার দ্বিতীয় ছেলে ওমর ইবনে আবু সালামা, তিনি পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে বাহরাইনের গভর্নর নিযুক্ত হয়েছিলেন। তিনিও দীর্ঘ হায়াত পেয়েছিলেন। তিনি মৃত্যুবরণ করেন 83 হিজরি সনে। উম্মে সালামার মেয়ে জাইনাব বিনতে আবু সালামা, তিনি ছিলেন তাবিয়ী যুগের অন্যতম বিখ্যাত নারী আলেমা। নারীদের মধ্যে যারা অন্যতম প্রধান হাদিস বর্ণনাকারী, জাইনাব বিনতে আবু সালামা ছিলেন তাদের একজন। অধিকাংশ নারী সাহাবিদের হাদিস বর্ণিত হয়েছে জাইনাব বিনতে আবু সালামার মাধ্যমে। উম্মে সালামার অপর মেয়ে দুররা সম্পর্কে তেমন কিছু জানা যায় না, তবে সহিহ বুখারীতে একটি ঘটনায় তার নামের উল্লেখ আছে। একবার উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আমি শুনেছি আপনি নাকি দুররাকে বিয়ে করতে চান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, এটা কী করে হয়? আমি যদি তাকে লালন পালন নাও করতাম তবুও তো সে আমার জন্য কোনোভাবেই হালাল ছিল না, কারণ সে আমার দুধ ভাইয়ের মেয়ে। আর এ ব্যাপারে আমরা আগেই উল্লেখ করেছি, আবু সালামা রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুধ ভাই। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিয়ের বরকতে উম্মে সালামার চার সন্তান তার প্রত্যেকেই বরকত পেয়েছিলেন এবং সুন্দর হায়াত পেয়েছিলেন, জীবনে প্রতিষ্ঠিত হয়েছিলেন। এভাবেই উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা চলে এলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংসারে। নিঃসন্দেহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন আবু সালামার থেকেও উত্তম স্বামী। এভাবেই কবুল হয়েছিল উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার সেই দোয়া। তাদের বিয়ে হয়েছিল চতুর্থ হিজরির শাওয়াল মাসে। বিয়ের পর উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা এসে উঠেছিলেন উম্মুল মুমিনিন উম্মুল মাসাকিন জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহার ঘরে। যেহেতু সেই বিয়ের কিছুদিন আগেই জাইনাব রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করেছিলেন, তাই তার ঘরটা খালিই ছিল। বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে কিছু উপহার দেন। সেই উপহারের মধ্যে ছিল এক জোড়া জাতা, যার সাহায্যে গম পেশা হতো, দুইটি মশক বা পানির পাত্র, একটি চামড়া এবং খেজুরের ছোবরা ভরা একটি বালিশ। এরকম উপহার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার অন্যান্য স্ত্রীদেরকেও দিয়েছিলেন। এতটাই সাদাসিধে ছিল তার সংসার জীবন। অন্যান্য উম্মুল মুমিনিনদের মতো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বিয়ের মোহরানাও ছিল 400 দিরহাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামাকে আরেকটি বিশেষ উপহার দিয়েছিলেন। প্রথমে সেই উপহার পাঠানো হয়েছিল আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাশির কাছে। সেখানে কিছু কাপড় এবং সুগন্ধি পাঠানো হয়েছিল, কিন্তু নাজ্জাশি সেই উপহার পাওয়ার আগেই ইন্তেকাল করে। এ কারণে সেগুলো পরবর্তীতে মদিনায় ফেরত পাঠিয়ে দেওয়া হয়। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, আমি নাজ্জাশির কাছে কিছু কাপড় এবং সুগন্ধি পাঠিয়েছিলাম, কিন্তু সে ইন্তেকাল করেছে, তাই সেই উপহার যদি ফেরত পাঠিয়ে দেওয়া হয় তাহলে আমি সেটা তোমাকে উপহার দেব। এরপর সেটা ফেরত পাঠিয়ে দেওয়া হয় এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সুগন্ধি থেকে তার প্রত্যেক স্ত্রীকে কয়েক ফোঁটা করে সুগন্ধি উপহার দেন, আর সেই কাপড় এবং সুগন্ধির বাকি অংশ পুরোটাই উপহার দেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে। এবার আসুন জানা যাক উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার বিয়ের পর তার প্রতি আয়েশা এবং হাফসা রাদিয়াল্লাহু আনহুমার প্রতিক্রিয়া। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন সুন্দরী নারী। রাসূলের সাথে বিয়ের পর তার রূপ এবং সৌন্দর্যের কথা গিয়ে পৌঁছালো উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার কানে। ফলে স্বাভাবিকভাবেই আয়েশা রাদিয়াল্লাহু আনহার অন্তরে ঈর্ষাবোধ সৃষ্টি হলো। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামাকে বিয়ে করলেন, তখন তার সৌন্দর্যের বর্ণনা শুনে আমি খুবই ক্ষুব্ধ হলাম এবং দুঃখ অনুভব করলাম। এরপর তিনি বলেন, আমি তাকে দেখার জন্য একটি অজুহাত করে ঘর থেকে বের হলাম। অর্থাৎ উম্মে সালামার বাড়িতে যাওয়ার কোনো দরকার ছিল না, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে না দেখে থাকতে পারছিলেন না। তিনি তাকে দেখে এলেন এবং দেখে আসার পর হাফসাকে বললেন, আল্লাহর কসম, মানুষ তার সৌন্দর্য সম্পর্কে যা বর্ণনা করেছে তিনি তো তার থেকেও অধিক সুন্দরী, অনেক বেশি সুন্দরী। এই বিষয়টি চিন্তা করে আয়েশা রাদিয়াল্লাহু আনহা অতিষ্ঠ হয়ে উঠলেন এবং রাগান্বিত হলেন। তিনি হাফসার সাথে এই বিষয় নিয়ে কথা বলতে লাগলেন এবং হাফসা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দিতে লাগলেন। হাফসা রাদিয়াল্লাহু আনহা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, তুমি তাকে এত বেশি সুন্দর দেখেছো তোমার সেই গিরা বা ঈর্ষাবোধের কারণে, তুমি আবার গিয়ে দেখে আসো, আসলে তুমি যতটা ভেবেছো তিনি ততটা সুন্দরী নন। যদি আমরা উম্মুল মুমিনীনদের মধ্যে পারস্পরিক সেই ঘিরা বা ঈর্ষাবোধ সম্পর্কে বুঝে থাকি তাহলে আমরা বুঝতে পারব বর্ণনার এই অংশটি হচ্ছে মূলত একটি হাস্যরসাত্মক অংশ। এই ঈর্ষাবোধ কোনো নিন্দনীয় ঈর্ষা নয়, বরং রাসূলের প্রতি ভালোবাসার কারণেই তারা এভাবে পরস্পরকে ঈর্ষা করতেন। আসলে তারা আল্লাহ রাসূলের কাছে সবচেয়ে প্রিয় এবং ভালোবাসার মানুষ হতে চাইতেন। হাফসা রাদিয়াল্লাহু আনহার কথা শুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আবার ঘর থেকে বের হলেন এবং উম্মে সালামাকে দেখে এলেন। এবার দেখে আসার পর তিনি হাফসার মতামতকে সমর্থন জানিয়ে বললেন, তুমি ঠিকই বলেছ, আমি আবার তাকে দেখে এসেছি, আগেরবার যত সুন্দরী মনে হয়েছিল এবার ঠিক ততটা সুন্দরী মনে হলো না, তিনি সুন্দরী তবে আগেরবারের মতো নন। পরবর্তীতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, আল্লাহর কসম, তিনি তেমনই ছিলেন যেমনটা হাফসা বর্ণনা করেছিলেন। উম্মে সালামাকে প্রথমবার দেখার সময় আমার ঈর্ষাবোধের কারণেই আমি তাকে অনেক বেশি সুন্দরী ভেবেছিলাম। এই বর্ণনা থেকে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার সুদর্শন চেহারার প্রমাণ পাওয়া যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পর যারা দুইজন রাসূলের সবচেয়ে বেশি ভালোবাসা প্রাপ্ত ছিলেন তাদের মধ্যে একজন হচ্ছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আর অন্যজন হচ্ছেন জাইনাব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু আনহা। উম্মুল মুমিনীন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন লজ্জাশীলা এবং প্রখর আত্মমর্যাদা বোধ সম্পন্ন মহিলা। বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন প্রথম তার কক্ষে আসতেন উম্মে সালামা লজ্জা পেতেন এবং এই লজ্জার কারণে তিনি তার দুগ্ধপোষ্য মেয়ে জাইনাবকে কাছে নিয়ে দুধ পান করানো শুরু করতেন। এই অবস্থা দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিরে যেতেন। আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু আনহু ছিলেন উম্মে সালামার দুধ ভাই। তিনি উম্মে সালামার এই কথা শুনে খেপে যান এবং উম্মে সালামার দুধের শিশু জাইনাবকে নিজের কাছে নিয়ে রাখেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনীন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কক্ষে প্রবেশ করেন এবং এদিকে ওদিকে তাকাতে থাকেন। শিশুকন্যা জাইনাবকে না দেখে রাসূলুল্লাহ জিজ্ঞেস করেন, জাইনাব কোথায়, তাকে কী করেছ? তখন উম্মে সালামা জবাব দেন, আম্মার এসে তাকে নিয়ে গেছে। এরপর সেই দিন থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে অবস্থান করতে থাকেন। পরবর্তীতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্ক এতটাই ভালোবাসা এবং গভীরতাপূর্ণ হয়েছিল যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার পরেই উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার স্থান নির্ধারণ করা হয়। বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মুল মুমিনীন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাকে প্রস্তাব দেন, তুমি চাইলে আমি তোমার সাথে এক সপ্তাহ থাকব অথবা চাইলে তিন দিন থাকব, এরপর অন্যান্য স্ত্রীদের সাথে পালা অনুসারে থাকব, সে অনুসারে যখন তোমার দিন আসবে তখন তোমার সাথে থাকব। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তিনি কুমারী নারী ছিলেন না, তিনি ছিলেন বিধবা। উম্মে সালামা বললেন, আপনি বরং তিন দিন থাকুন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার এই মতামত থেকে ফিকহ বা ইসলামী আইনশাস্ত্রের একটি মাসালা বা নিয়ম জানা যায়। যদি কোনো ব্যক্তি একাধিক স্ত্রী গ্রহণ করেন তাহলে নববিবাহিতা স্ত্রীর সাথে কতদিন থাকবেন? যদি নববিবাহিতা স্ত্রী কুমারী হন তাহলে টানা এক সপ্তাহ থাকতে পারবেন, আর যদি তালাকপ্রাপ্তা বা বিধবা হন তাহলে টানা তিন দিন থাকবেন, এরপর অন্য স্ত্রীর সাথে সমানভাবে পালা বণ্টন করে থাকবেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন আদর্শ স্ত্রী। তিনি সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরামায়েশের প্রতি খেয়াল রাখতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার দাম্পত্য জীবন এবং সংসার জীবন সম্পর্কে অন্যতম উল্লেখযোগ্য ঘটনা হচ্ছে, যেদিন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে আসেন সেই দিনেই নিজের হাতে খাবার প্রস্তুত করেন। আগেই বলা হয়েছে উম্মুল মুমিনীন উম্মুল মাসাকিন জাইনাব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু আনহা ইন্তেকাল করার পর সেই ঘরেই এসেই উঠেছিলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। ফলে ঘরে গৃহস্থালী জিনিসপত্র আগে থেকেই প্রস্তুত ছিল। সেই বাসর রাতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা একটি কলস থেকে কিছু জব বের করে আনেন, অন্য একটি পাত্র থেকে কিছু চর্বি বের করে আনেন, এরপর সেগুলো প্রস্তুত করে হাঁড়িতে রান্না চড়িয়ে দেন। এভাবে তিনি নিজেই তার বাসর রাতের খাবার প্রস্তুত করেন। এ কারণেই বর্ণনায় বলা হয়েছে, আরবের বিধবা উম্মে সালামা রাতের প্রথম অংশে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে বউ হিসেবে আসেন এবং রাতের শেষ অংশে জব পিষতে লেগে যান। সুতরাং বিয়ের রাতে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা নিজ হাতে জব পিষেছেন, স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য খাবার রান্না করেছেন। সারা জীবন এভাবেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছেন তিনি রাদিয়াল্লাহু আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতের জন্য তিনি নিজের একজন দাসকেও মুক্ত করে দিয়েছিলেন এবং তাকে শর্ত দিয়েছিলেন, যতদিন আল্লাহ রাসূল জীবিত থাকবেন ততদিন তার সেবা যত্ন করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন আসরের পর এক এক করে প্রত্যেক স্ত্রীর ঘরে যেতেন এবং সবার আগে যেতেন উম্মুল মুমিনিন উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহার ঘরে, আর সবার শেষে আসতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে। কারণ স্ত্রীদের মধ্যে সাউদা রাদিয়াল্লাহু আনহা বাদে উম্মুল মুমিনিন উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন সবচেয়ে বয়স্কা, আর সবার মধ্যে সবচেয়ে বয়সে ছোট ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি বয়সে বড় তার ঘরে প্রথমে যেতেন, আর যিনি বয়সে ছোট তার ঘরে সবার শেষে আসতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময়ে উম্মুল মুমিনিন উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহার ঘরে নফল সালাত পড়েছেন। উম্মে সাল্লামার ছেলে ওমর ইবনে আবু সাল্লামা বর্ণনা করেছেন, আমি একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখেছি, তিনি এক টুকরো কাপড় গায়ে জড়িয়ে উম্মে সাল্লামার ঘরে সালাত আদায় করছিলেন। তখন সেই কাপড়ের টুকরোর উপরিভাগ দুই প্রান্ত গিট দিয়ে রাসূলের কাঁধের সাথে লটকানো ছিল। আজকের পর্বের শেষ অংশ উম্মুল মুমিনিন উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহার জ্ঞান প্রজ্ঞা এবং ইবাদত বন্দিগী সম্পর্কে। ইলমের প্রতি আগ্রহী ছিলেন আমাদের মা উম্মুল মুমিনিন উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহা। একদিন উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহা তার ঘরে বসেছিলেন, এমন সময় এক দাসী তার মাথার চুল আছড়ে দিচ্ছিল। উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহার ঘরটা ছিল মসজিদে নববীর ঠিক পাশেই। ঘরে থাকা অবস্থাতেই তিনি হঠাৎ শুনতে পেলেন মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আইয়ুহান নাস, ওহে লোক সকল। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষদেরকে উদ্দেশ্য করে এখন কিছু বলবেন বা খুতবা দিবেন। এ কথা শুনেই উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহা তার দাসীকে বললেন, এক্ষুনি আমার মাথার চুল বেঁধে দাও, চুল আচড়ানো বন্ধ করো। দাসী বলল, এত তাড়াহুড়া কিসের, তিনি তো মাত্রই ভাষণ শুরু করেছেন আর ওহে লোকসকল বলেছেন, আইয়ুহান নাস বলেছেন। জবাবে উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহা বললেন, খুব ভালো কথা, আমরা কি তাদের মধ্যে নই? লক্ষণীয় বিষয়, এখানে পুরুষবাচক শব্দ ব্যবহার করা হলেও এর মাধ্যমে যে নারী পুরুষ সকলেই অন্তর্ভুক্ত, উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহা সেটা ঠিকই বুঝতে পেরেছিলেন। কারণ ইলম অর্জনের ক্ষেত্রে এবং আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির ক্ষেত্রে, আদেশ নিষেধ পালনের ক্ষেত্রে, গুনাহের কাজ থেকে বেঁচে থাকার ক্ষেত্রে এবং নেকির কাজে অংশগ্রহণ করার ক্ষেত্রে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। এ কারণেই উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহা বললেন, আমরাও তো তাদের মধ্যে অন্তর্ভুক্ত। একথা বলেই তিনি উঠে গেলেন, নিজে নিজেই নিজের মাথার চুল এবং বেনি ঠিক করে নিলেন। এরপর ঘরের দেয়ালে কান লাগিয়ে শুনতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা। ইলম শেখার জন্য এমনই আগ্রহ ছিল আমাদের মা উম্মুল মুমিনিন উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহার মধ্যে। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার পর তিনিই ছিলেন নারীদের মধ্যে দ্বিতীয় সর্বাধিক হাদিস বর্ণনাকারী। আলেমরা বলেছেন বিভিন্ন কারণে এটা সম্ভব হয়েছে। এর মধ্যে অন্যতম হচ্ছে উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহার বুদ্ধিমত্তা, প্রজ্ঞা এবং পরিণত মস্তিষ্কের অধিকারী হওয়া। তিনি ছিলেন একজন তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন এবং প্রজ্ঞাবান নারী। পাশাপাশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে তিনি ছয় বছর সংসার করার সৌভাগ্য পেয়েছেন। আরেকটি কারণ হচ্ছে তিনি ছিলেন উম্মুল মুমিনিনদের মধ্যে সবার শেষে ইন্তেকালকারী, এবং এইসব কারণে তিনি নারীদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক হাদিস বর্ণনাকারী হতে পেরেছেন। মুসনাদে আহমদে তার থেকে 378টি হাদিস বর্ণিত হয়েছে। এর মধ্যে 13টি হাদিস মুত্তাফাকুন আলাইহি, অর্থাৎ বুখারি এবং মুসলিমের সেই হাদিসগুলোকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শুধু হাদিস বর্ণনা করাই নয়, উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন গভীর চিন্তাশক্তির অধিকারী। কোনো বিষয় না বুঝলে তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করতেন এবং সেগুলো বুঝে নিতেন। এভাবে ফিকহের বিভিন্ন বিষয়ের সমাধান আমরা পাই উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। ফরজ গোসলের ক্ষেত্রে নারীরা মাথার চুল খুলবে কিনা, এই প্রসঙ্গে একবার উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জানতে চেয়েছিলেন। তিনি বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার মাথার বেনি বা খোপা তো খুবই মোটা এবং শক্ত, আমি কি জানাবাতের গোসলের ক্ষেত্রে বেনি খুলে ফেলব? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাব দিলেন, না, বরং তোমার মাথায় তিন আজলা পানি ঢেলে দিলেই চলবে, এরপর সারা গায়ে পানি ঢেলে দেবে, এভাবেই তুমি পবিত্রতা অর্জন করবে। উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহার জ্ঞান এবং প্রজ্ঞার কারণে ইবনে আব্বাস এবং আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহুমার মতো বড় বড় সাহাবিরাও তার কাছে বহু বিষয় জানতে আসতেন, প্রশ্ন করতেন। অনেক তাবেঈরাও ইলম শিখেছেন আমাদের মা উম্মুল মুমিনিন উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহার কাছ থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী হিসেবে উম্মে সাল্লামা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি বিষয় গভীরভাবে পর্যবেক্ষণ করতেন। একবার কয়েকজন সাহাবি উম্মে সালামার কাছে এসে জানতে চাইলেন, আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন জীবন সম্পর্কে বা ব্যক্তিগত জীবন সম্পর্কে কিছু বলুন। জবাবে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, তার প্রকাশ্য এবং গোপন জীবন সবই তো একই রকম। একথা বলার পর সাথে সাথে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার অন্তরে এই অনুভূতি হলো যে তিনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোপন কোনো বিষয় প্রকাশ করে দিলেন। এই ভেবে তিনি অনুতপ্ত হলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরে এলে তাকে সব কিছু খুলে বললেন তিনি। জবাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মে সালামাকে বললেন, তুমি যা বলেছ ভালোই বলেছ, ভালো করেছ। উম্মুল মুমিনিন রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি বিষয় খেয়াল রাখতেন, তেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও তার স্ত্রীদের প্রত্যেকটি বিষয় খেয়াল রাখতেন এবং তাদেরকে উপযুক্ত তারবিয়া প্রদান করতেন। তাদেরকে ইবাদত বন্দিগি সম্পর্কে শেখাতেন এবং কখনও তাদের মধ্যে কোনো ভুল লক্ষ্য করলে সেগুলো সাথে সাথে সংশোধন করে দিতেন। এক রাতের ঘটনা। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলছেন, এক রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুম থেকে উঠলেন এবং উঠে বললেন, সুবহানাল্লাহ, আজ রাতে আল্লাহ তাআলা কত দুঃখ কষ্ট নাজিল করেছেন, আবার এই রাতেই আল্লাহ তাআলা কত গুপ্ত ধন নাজিল করেছেন, কে আছো যে তার স্ত্রীদেরকে সালাতের জন্য জাগিয়ে তুলবে, এই জগতের কত ধনবান সুসজ্জিত ব্যক্তিও আখিরাতে উঠবে এমন অবস্থায় যখন তার গায়ে কোনো কাপড় থাকবে না। এই কথাগুলো বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে ঘুম থেকে জাগিয়ে দিলেন এবং তাদেরকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করতে উৎসাহ প্রদান করলেন। এর মাধ্যমে তিনি তাদেরকে শিক্ষা দিলেন, শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী বলে তারা আখিরাতে পার পেয়ে যাবেন বিষয়টা এমন নয়, বরং প্রত্যেকের উচিত আখিরাতের পুরস্কার এবং শাস্তির ব্যাপারে ভেবে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগি করা। এই কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদেরকে সেই শেষ রাতে ঘুম থেকে জাগিয়ে তুললেন এবং ইবাদত বন্দেগি করতে উৎসাহ প্রদান করলেন। আরেকবারের ঘটনা। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার অসুস্থ ছিলেন। এমন সময় তার সামনে তার স্ত্রীরা আবিসিনিয়া বা ইথিওপিয়ার ঘটনা নিয়ে আলোচনা করতে শুরু করল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মধ্যে তিনজন স্ত্রী আবিসিনিয়াতে ছিলেন, তারা হচ্ছেন উম্মুল মুমিনিন, সাউদা, উম্মে সালামা এবং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু আনহুন্না। তারা আবিসিনিয়ায় দেখা মারিয়া নামে একটি গির্জা নিয়ে গল্প করছিলেন। উম্মে সালামা এবং উম্মে হাবিবা সেখানকার সেই গির্জার সৌন্দর্য এবং ছবিগুলোর প্রশংসা করছিলেন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা তুললেন এবং বললেন, তারা তো এমন সব লোক, যখন তাদের মধ্যে কোনো নেককার ব্যক্তি মারা যায় তখন তারা সেই ব্যক্তির কবরকে ইবাদতের জায়গা, উপাসনাস্থল বানিয়ে নেয় এবং সেই উপাসনালয়গুলোতে তারা ছবি স্থাপন করে। এই লোকেরা আল্লাহ তাআলার দৃষ্টিতে সবচেয়ে নিকৃষ্টতম সৃষ্টি। লক্ষণীয় বিষয় হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থ থাকা সত্ত্বেও তার স্ত্রীদেরকে সেই বিষয়ে সতর্ক করতে ভুললেন না, তিনি নীরব থাকলেন না, বরং আবিসিনিয়ার খ্রিস্টানরা যেই ভুল করত সেই বিষয়ে তাদেরকে সাবধান করে দিলেন এবং এই বিষয়ে বিস্তারিত বর্ণনা দিলেন। আমাদের মা উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন রাতের অনেক দোয়া এবং অজিফা বর্ণনা করেছেন। যেমন তিনি বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজর সালাতের পর এই দোয়া করতেন। তিনি বলতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজকান তাইয়িবা ওয়া ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা। অর্থাৎ, হে আল্লাহ, আমি আপনার কাছে চাই পবিত্র রিজিক, উপকারী জ্ঞান এবং কবুলকৃত আমল। উম্মে সালামা আরও বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঘর থেকে বের হতেন তখন তিনি বলতেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা আন নাযিল্লা আও নাযিল্লা আও নাযলিমা আও নুযলামা আও নাজহালা আও ইয়জহালা আলাইনা। অর্থাৎ, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর নামে আল্লাহর উপর ভরসা করে আমি ঘর থেকে বের হচ্ছি। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই পদস্খলন থেকে, পথভ্রষ্টতা থেকে, কারো উপর অত্যাচার করা থেকে এবং কারো দ্বারা অত্যাচারিত হওয়া থেকে, আরও আশ্রয় চাই কারো উপর বাড়াবাড়ি করা থেকে, অথবা আমাদের উপর কেউ বাড়াবাড়ি করুক সেটা থেকেও আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আরও বলেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায়ই এই কথাটি বলতেন। তিনি বলতেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, হে অন্তরসমূহের পরিবর্তনকারী, আমার অন্তরকে আপনার দীনের উপরে দৃঢ় রাখুন, মজবুত রাখুন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আরও বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, রব্বিক ফিরলি ওয়ারহাম ওয়াহদিনী সাবিল আল আকওয়াম, হে আমার প্রভু, আপনি আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়ালু হন এবং আমাকে সরল সোজা পথ দেখান। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগিতে আগ্রহী ছিলেন। ফরজ ইবাদতের পাশাপাশি তিনি প্রচুর পরিমাণে নফল ইবাদত করতেন। প্রতি মাসের সোম, বৃহস্পতি এবং শুক্রবার এই তিন দিন তিনি সিয়াম রাখতেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা খুবই সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কায়দা এবং যে রীতিতে কোরআন পড়তেন, তিনিও সেভাবেই আল্লাহ রাসূলকে নকল করে কোরআন পড়তেন। একবার এক ব্যক্তি এসে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে জানতে চাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কীভাবে কোরআন পড়তেন। তখন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি একটি আয়াত পৃথক করে পড়তেন। এরপর তিনি নিজেই কিছু আয়াত পাঠ করে ওই ব্যক্তিকে শুনিয়ে দেন। অন্যান্য উম্মুল মুমিনীনদের মতো উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহাও ছিলেন খুবই দানশীলা। মুক্ত হস্তে তিনি দান করতেন, কখনোই কোনো অভাবী ব্যক্তি বা সাহায্য প্রার্থী ব্যক্তিকে খালি হাতে ফিরিয়ে দিতেন না। একবার কয়েকজন অভাবী মানুষ তার কাছে এসে সাহায্য চাইল। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা তখন তার দাসীকে বললেন, এদেরকে কিছু দাও, যদি ঘরে কিছু না থাকে অন্তত একটি খেজুর হলেও দান করো। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা মানুষকে দান করতে উৎসাহ দিতেন। একবার বিশিষ্ট ধনী সাহাবি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি এলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার কাছে। আব্দুর রহমান বললেন, আম্মাজান, আমার তো অনেক সম্পদ জমা হয়ে গেছে এবং আমার ভয় হচ্ছে না জানি এই সম্পদের কারণে আমি ধ্বংস হয়ে যাই। একথা শুনে উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা বললেন, ছেলে আমার, তুমি এগুলো খরচ করে ফেলো। উম্মুল মুমিনিনরা এই উম্মতের নারী পুরুষের মা, এ কারণেই সাহাবি আব্দুর রহমানকে উম্মে সালামা তার ছেলে হিসেবে উল্লেখ করে বলেছেন, তুমি এই সম্পদগুলো খরচ করে ফেলো। উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা ছিলেন একজন ধনী পিতার সন্তান, কিন্তু এরপরেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে এসে তিনি একেবারে সাদামাটা জীবনে অভ্যস্ত হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসারে আসার পর তিনি কোনো রকমের বিলাসিতা করেননি। বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে তিনি উপহার পেয়েছিলেন এক জোড়া জাতা, দুইটি পানির মশক, কিছু চামড়া আর খেজুরের পাতা ভর্তি একটি বালিশ। এগুলোই ছিল তার সংসার জীবনের পাথেয়, এগুলো দিয়েই তিনি তার সমগ্র জীবন কাটিয়েছেন সেই ছোট্ট ঘরে বা হুজরাতে। আমাদের মা উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার গোটা জীবনই ছিল এমনই জুহুদ এবং তাকওয়ার বাস্তব দৃষ্টান্ত। দুনিয়ার ভোগবিলাসের প্রতি, চাকচিক্যের প্রতি তিনি কখনো দৃষ্টি দিতেন না। একবার তিনি গলায় একটি হার পরেছিলেন বা নেকলেস পরেছিলেন, সেই হারটিতে সামান্য পরিমাণ স্বর্ণ ছিল। এটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করলেন। তখন সেই হারটি গলা থেকে খুলে ফেলেন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা। এই ছিল আজকের পর্বে আলোচিত উম্মুল মুমিনীন উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার জীবনীর কিছু অংশ। তার জীবন, তার ব্যক্তিত্ব এবং মর্যাদার আরও কিছু গুরুত্বপূর্ণ আলোচনা রয়েছে যা ইনশা আল্লাহ আগামী পর্বে আলোচনা করা হবে। আজকের পর্ব আমরা এখানেই সমাপ্ত করছি। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি যে বিষয়গুলো আলোচনা করা হয়েছে আল্লাহ তাআলা সেগুলো আমাদেরকে বোঝার এবং এর উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওসল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015।